এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الله ছাড়া অন্য কোনো মাবুত নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 27 অক্টোবর, 11 কার্তিক এবং ফার্সি 5 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের শিরাজ শহরের মাজারে সন্ত্রাসী হামলা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে নির্বাচন কমিশনে জামায়াত ইসলামের নতুন নামে নিবন্ধন করা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর ছোট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। এরপর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের সিরাজ শহরের একটি মাজারে সন্ত্রাসী হামলায় 15 জন শহীদ, কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেন সর্বোচ্চ নেতা। হামলায় জড়িতরা বিনা বিচারে পার পাবে না প্রেসিডেন্ট রাইসির ঘোষণা, সেনাপ্রধান বললেন প্রতিশোধ নেওয়া হবে। ইউক্রেন সীমান্তে রোমানিয়ায় 4,700 মার্কিন সেনা মোতায়েন, রাশিয়া বলছে মস্কোর জন্য বিরাট হুমকি সৃষ্টি হয়েছে। এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কেউ খেয়ে ফেলেনি, দেশের উন্নয়নের জন্য ফান্ড গঠন করা হয়েছে বললেন শেখ হাসিনা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের একটি জনপ্রিয় মাজারে সন্ত্রাসী হামলায় অন্তত 15 জন নিহত ও 40 জনেরও বেশি জিয়ারতকারী আহত হয়েছেন। ফার্স প্রদেশের ডেপুটি গভর্নর ইসমাইল মোহেব্বিপুর হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। গতকাল বিকেল 5:45 দিকে ফার্স প্রদেশের রাজধানী সিরাজের শাহচেরাগ মাজারে ওই সন্ত্রাসী হামলা হয়। ভারী অস্ত্রে সজ্জিত একজন বন্দুকধারী মাজারে প্রবেশ করে জিয়ারতকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে থাকে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত অবস্থায় ওই সন্ত্রাসীকে আটক করা হয়। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, হামলাকারী সন্ত্রাসী একজন বিদেশি নাগরিক। এর আগে কোনো বার্তা সংস্থা হামলায় 3 সন্ত্রাসীর জড়িত থাকার খবর দিয়েছিল। হামলার সময় মাজারটিতে দেশি বিদেশি জিয়ারতকারীতে পূর্ণ ছিল। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, নিহতদের মধ্যে 2টি শিশু ও 1জন নারী রয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মাগরিবের আজানের সময় মাজারের নারী জামায়াতের ভেতর থেকে হঠাৎ উচ্চস্বরে শোরগোলের শব্দ পাওয়া যায় এবং এ সময় কালাশনিকভ রাইফেল হাতে এক ব্যক্তিকে নির্বিচারে গুলি চালাতে দেখা যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনেই বলেছেন, সিরাজে হজরত আহমদ বিন মুসা আলাহিসাল্লামের মাজারে হামলার হোতারা নিশ্চিতভাবে শাস্তি পাবে। গতকাল ইরানের ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর সিরাজে হজরত আহমদ বিন মুসা আলাহিসাল্লামের পবিত্র মাজার তথা সাঁচের আগে দায়েশ এক সন্ত্রাসীর হামলায় 2 শিশুসহ 15 জন জিয়ারতকারী শহীদ ও 27 জন আহত হয়েছেন। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার দায় স্বীকার করেছে। এরই মধ্যে জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে। এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা এক শোকবার্তায় বলেছেন, হজরত আহমদ বিন মুসা আলাহিসাল্লামের পবিত্র মাজারে নির্মম হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ শহীদ ও আহত হয়েছেন, এ কারণে আমরা সবাই শোকাহত। হৃদয় বিদারক ওই ঘটনার হোতা এবং হোতারা নিশ্চিতভাবে শাস্তি পাবে, কিন্তু এসব বিপর্যয়ের উৎস উদ্ঘাটন এবং এগুলোর বিরুদ্ধে দৃঢ় ও বিজ্ঞোচিত পদক্ষেপ গ্রহণ ছাড়া প্রিয়জনদের কষ্ট লাঘব এবং আহলে বাইত আলাহিসাল্লামের মাজারের অপমানের ক্ষতিপূরণ হবে না। এদিকে ইরানের প্রেসিডেন্ট
সৈয়দ ইব্রাহিম রাইসি সতর্ক করে দিয়ে বলেছেন, তাঁর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিরাজ শহরের শাহচেরাগ মাজারে বুধবারের সন্ত্রাসী হামলায় জড়িতদের কঠোর জবাব দেওয়া হবে। তিনি বুধবার সন্ধ্যার হামলার পর রাতে এক বক্তব্যে বলেন, এই জঘন্য কাজের অবশ্যই জবাব দেওয়া হবে। দেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বাহিনী এই জঘন্য অপরাধের মূল কারণ চিহ্নিত করে এর পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদেরকে একটি নিষ্পত্তিমূলক জবাব দেবে। রাইসি বলেন, অভিজ্ঞতায় দেখা যায় ইরানের শত্রুরা এদেশের অগ্রগতি প্রতিহত করার ব্যাপারে হতাশ হয়ে এবং ইরানি জনগণের ঐক্যে ফাটল ধরাতে ব্যর্থ হয়ে সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার চেষ্টা চালায়। ইরানের প্রেসিডেন্ট শাহ চিরাগ মাজারে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানান। অপরদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন, সিরাজ শহরের মাজারে যে হামলা হয়েছে তার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, সম্প্রীতি এবং মানুষের জীবন ও সম্পদ দেশের সশস্ত্র বাহিনীর কাছে রেড লাইন। হামলা প্রসঙ্গে ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, একজন বিদেশি নাগরিক সন্ত্রাসী এই হত্যাকাণ্ড চালিয়েছে, তবে তার জাতীয়তা প্রকাশ করা হয়নি। ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজ তেহরানে ব্রিটিশ দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকামী নীতির প্রতিবাদে ছাত্ররা ওই সমাবেশ করে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতায় ব্রিটিশ সরকার এবং তাদের মিডিয়াগুলোর ভূমিকার প্রতিবাদ জানিয়েছে ছাত্ররা। বিশেষ করে বিবিসি এবং ইরান ইন্টারন্যাশনালের মতো চ্যানেলগুলোর ভূমিকার ব্যাপারে ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই সমাবেশ থেকে তীব্র প্রতিবাদ জানায়। ছাত্ররা বিবিসি, ব্রিটিশ আইএসআইএস এবং ব্রিটেন নিপাত জাগ ইত্যাদি স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিন বলেছে, ইউক্রেন সীমান্তের কাছে রোমানিয়ায় মার্কিন সেনা মোতায়েনের ফলে রাশিয়ার জন্য ঝুঁকি সৃষ্টি হয়েছে। ইউক্রেন সীমান্তের কাছে রোমানিয়ার ভেতরে আমেরিকা এরই মধ্যে 101তম এয়ারবর্ন ডিভিশনের সেকেন্ড ব্রিগেড করেছে। প্রায় 80 বছরের মধ্যে এই প্রথম আমেরিকার এই ডিভিশন তার নিয়মিত 4,700 সেনা নিয়ে ইউরোপের মাটিতে মোতায়েন হল। যখন ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল খেরসনকে মুক্ত করার জন্য ইউক্রেনের সেনারা অগ্রসর হচ্ছে, তখন রোমানিয়ায় সেনা মোতায়েন করল আমেরিকা। খেরসনের জনগণকে রক্ষার জন্য রাশিয়ার সেনারা সেখানে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। এতে আশঙ্কা করা হচ্ছে ওই অঞ্চলে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড সংঘাত হতে পারে। গতকাল বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে মার্কিন সেনা মোতায়েনের নিন্দা করেন। তিনি বলেন, আমাদের সীমান্তের কাছে সেনা মোতায়েন করা আমাদের জন্য অনেক বড় বিপদ, তবে আমাদের দেশের নিরাপত্তা নিয়ে যখন ঝুঁকি আসবে তখন আমরা এই বিপদ মোকাবেলা করব। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি ফান্ড গঠন করা হয়েছে। বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়নের ফান্ড থেকে স্বল্প সুদে ঋণ হিসেবে টাকা দেওয়া হয়েছে পায়রা বন্দরের উন্নয়নে। ঢাকা থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের টাকা থেকে দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি ফান্ড গঠন করা হয়েছে। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড থেকে স্বল্প সুদে ঋণ হিসেবে টাকা দেওয়া হয়েছে পায়রা বন্দরের উন্নয়নে। সরকার প্রধান বলেন, রিজার্ভের টাকা গেছে পায়রা বন্দরে খাদ্য আমদানিতে। অনেকেই জানতে চায় রিজার্ভের টাকা কোথায় গেল। তাদের তিনি বলেন, এটা কেউ চিবিয়ে খায়নি, রিজার্ভের টাকা গেছে মানুষের খাদ্য আমদানিতে এবং মানুষের প্রয়োজনেই। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের সময় এসব কথা বলেন।
যারা এই প্রশ্ন করেন রিজার্ভের টাকা গেল কোথায়, তাদের বলছি রিজার্ভের টাকা গেল পায়রা বন্দরে। রিজার্ভের টাকা গেছে মানুষের খাদ্য কেনায়, সার কেনায়, মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য। এটাকে কেউ চিবিয়ে খায়নি, এটা মানুষের কাজেই লাগছে, মানুষের কাজেই ব্যবহার করা হচ্ছে, আমাদের আমদানিতে বিভিন্ন কাজে আমরা কাজে লাগাচ্ছি।
প্রায় 11,072 কোটি টাকার উন্নয়ন কাজের মধ্যে রয়েছে বন্দরের ক্যাপিটাল ড্রেজিং, 8টি জাহাজের উদ্বোধন, প্রথম টার্মিনাল এবং 6 লেনের সংযোগ সড়ক এবং একটি সেতু নির্মাণ। প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করা হয়েছে, ভবিষ্যতে আমরা অবকাঠামো উন্নয়নে এই ফান্ডকে আরো বেশি কাজে লাগাতে পারব। তিনি বলেন, জাতির পিতা বলেছিলেন আমাদের কেউ দাবায় রাখতে পারবে না, ঠিকই আমাদের কেউ দাবায় রাখতে পারে নাই। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এক সিনিয়র সচিব এবং 2 সচিবকে বদলি করেছে সরকার। এছাড়া 1 সচিবকে সিনিয়র সচিব পদে এবং 3 অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত 4টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে বদলি করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী। অন্যদিকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন 3 জন অতিরিক্ত সচিব। এছাড়া জন নিরাপত্তা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ ভাইফোঁটা উৎসব উপলক্ষে এ সংক্রান্ত মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ ভাইফোঁটা উৎসব উপলক্ষে এ সংক্রান্ত মন্তব্য করেন। আজ বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন, যারা ফোঁটা নিচ্ছেন তারা বোনেদের সম্মান রক্ষার দায়িত্ব নিন, যদি সরকারের হাতে বিষয়টি ছেড়ে দেওয়া হয় তাহলে বকটুই কাণ্ড হবে। এ নিয়ে আজ পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কোনাল ঘোষ বলেন,
নারী সুরক্ষার সঙ্গে যেসব উনি উদাহরণ দিচ্ছেন, এর মানে কি উত্তরপ্রদেশটা ভুলে গেলেন? উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ এগুলো উনি ভুলে গেলেন? ওখানে শুধু গণধর্ষণ হত্যা হচ্ছে না, সেই মেয়েটির পরিবার যাতে যারা বিচার চাইছে তাদের হত্যা করা হচ্ছে, এগুলো ভুলে গেলেন? যেখানে কেন্দ্রীয় সরকার বলছেন মহিলাদের নিরাপত্তায় বাংলার কলকাতা এগিয়ে, সেখানে ভাই ফোঁটার দিন নিশ্চিত ভাবে বাংলায় ভাইয়েরা বোনেদের সম্মান রক্ষার জন্য সব সময় তারা সমস্ত ভাবে সতর্ক এবং মহিলাদের সুরক্ষা, নারী সুরক্ষা। আর দিলীপ বাবু তো কথা বলছেন কি, ওনার দলে তথাগত রায় বলে একজন কেউ আছেন না? তিনি তো বলেছেন বিজেপি দলটাই চলে কামিনী কাঞ্চন দিয়ে, মহিলা এবং টাকার ব্যবহার করে বিজেপি চলে, এটা তো বলছেন। তো ওগুলো কি কামিনী কাঞ্চনটা কি ভাই ফোঁটা দিয়ে হয় নাকি
বলছিলেন কোনাল ঘোষ। তিনি আরো বলেন, এগুলো দিলীপ বাবু নিজের দলের মধ্যে নোংরামি নিয়ে আলোচনা করুন, ভাই ফোঁটার পবিত্র দিনে ওনার এই প্রলাপ বাংলা সহ্য করবে না বলেও মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কোনাল ঘোষ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ডার্টি বোমা ব্যবহারের বিষয়ে যে পরিকল্পনা করছে সে সম্পর্কে মস্কো ভালোভাবেই জানে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা এ সম্পর্কে যে কথা বলেছেন পুতিন তারই পুনরাবৃত্তি করলেন। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে গতকাল রাজধানী মস্কোয় এক বৈঠকে পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়ে সংঘাত ছড়িয়ে পড়ার অনেক বেশি আশঙ্কা রয়েছে, সে কারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। এদিকে গতকালই রাশিয়ার কৌশলগত পরমাণু বাহিনী মহড়া চালিয়েছে এবং প্রেসিডেন্ট পুতিন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। এ বিষয়ে ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, পরমাণু অস্ত্রের মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো তাদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে বলে যে অভিযোগ উত্থাপন করা হয়েছিল, ওই অভিযোগকে ইরান সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি গতকাল নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই অভিযোগ দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে তেহরান সক্রিয়ভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। জনাব ইরাবানি বলেন, ইরান কখনোই ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য কোন পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি। তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের উন্নয়নে অবদান রাখতে পারে এমন কোন উপকরণ, সরঞ্জাম, পণ্য কিংবা প্রযুক্তি উৎপাদন কিংবা সরবরাহ করেনি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আক্তার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। শত্রুরা যখন ইরান জুড়ে নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা সৃষ্টির বিশাল পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, ঠিক তখন সিরাজ শহরে হজরত আহমদ বিন মুসা আলাইসালামের মাজারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার দায় স্বীকার করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
শত্রুরা যখন ইরান জুড়ে নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা সৃষ্টির বিশাল পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, ঠিক তখন সিরাজ শহরে ইমাম রেজা আলাইসালামের ভাই হজরত আহমদ বিন মুসা আলাইসালামের মাজারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই মাজার শাহ চেরাগ নামে পরিচিত। এই হামলায় অনেক জিয়ারতকারী হতাহত হয়েছেন। গতকাল বিকালে এক সশস্ত্র ব্যক্তি মাজারে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এতে 15 জিয়ারতকারী শহীদ এবং আরও অনেকে আহত হয়েছে। নিহতদের মধ্যে এক নারী এবং দুটি শিশু রয়েছে। ফ্রান্স প্রেস এ ব্যাপারে এক প্রতিবেদনে জানিয়েছে, দায়েশ বা আইএস সন্ত্রাসীরা ওই মাজারে হামলার দায়িত্ব স্বীকার করেছে। এমন সময় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে যখন গত কয়েক সপ্তাহ ধরে ইরানের শত্রুরা নিরাপত্তাহীনতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি দেওয়ার জন্য সকল রাজনৈতিক শক্তি ও গণমাধ্যমকে সর্বোচ্চ ব্যবহার করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সিরাজ শহরের মাজারে সন্ত্রাসী হামলার ঘটনা থেকে সন্ত্রাস ও সহিংসতায় প্ররোচনাকারীদের অশুভ লক্ষ্য উদ্দেশ্যের বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। আমাদের কাছে তথ্য রয়েছে, শত্রুরা ইরানের নিরাপত্তাহীনতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা তৈরি করে রেখেছে। ইরানে ইসলামী বিপ্লবের পর গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, শত্রুরা সবসময়ই বিপ্লবের লক্ষ্য, আদর্শ ও ইরানের উন্নয়ন সমৃদ্ধি ঠেকানোর জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা বিস্তার, প্রবল রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির মতো নানা পন্থা অবলম্বন করেছে। ইরানি জনগণের মধ্যকার ঐক্য বিনষ্ট করাও তাদের অন্যতম উদ্দেশ্য। ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সমস্ত হিসাব নিকাশ পাল্টে যায়। এ কারণে তারা সন্ত্রাসীদের লেলিয়ে দেয়াসহ বিভিন্ন উপায়ে ইরানের সরকার ব্যবস্থাকে উৎখাত করার জন্য দেশটির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত কর্মকর্তাসহ 17,000-এর বেশি ইরানি শহীদ হয়েছে। আমেরিকা ও ইসরায়েল সহ ইরানের সব শত্রুরা গত কয়েক বছরে সন্ত্রাসীদেরকে অর্থ সরবরাহ ও প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে ইরানের পরমাণু বিজ্ঞানী ও সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। শত্রুদের ধারণা, এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ইরানের অগ্রগতিকে রোধ করা যাবে, কিন্তু ইরান সবসময় তার পথ চলা অব্যাহত রাখবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। শর্ত পূরণ করে ভিন্ন নামে জামাত ইসলামী বাংলাদেশ ইসির নিবন্ধন পেতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, জামাতের কেউ যদি যুদ্ধাপরাধী না হয় এবং তাদের গঠনতন্ত্র যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে শর্ত পূরণ করে ভিন্ন নামে তাদের নিবন্ধন পেতে বাধা নেই। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
শর্ত পূরণ করে ভিন্ন নামে জামায়াত ইসির নিবন্ধন পেতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, জামায়াতের কেউ যদি যুদ্ধাপরাধী না হয় এবং তাদের গঠনতন্ত্র যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে শর্ত পূরণ করে ভিন্ন নামে তাদের নিবন্ধন পেতে কোনো বাধা নেই। বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অথচ এই নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর চলতি বছরের 29 আগস্ট নির্বাচন কমিশনেরই এক অনুষ্ঠানে বলেছিলেন, ভিন্ন নামেও নিবন্ধন পাবে না জামাত। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে কথা বলেছিলাম সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি রেডিও তেহরানকে জানান, জামাত কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয় যে তার কোনো সদস্যরা নতুন করে নিবন্ধন করতে পারবে না, কারণ নিষিদ্ধ আর নিবন্ধন বাতিল এক কথা নয়। তবে নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে যে কোনো নামে আবেদন করলে নির্বাচন কমিশন চাইলে তাদের নিবন্ধন দিতে পারে।
যে সমস্ত কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে সেগুলো যদি দূর করে করে অ্যাপ্লাই করে ইলেকশন কমিশন যদি মনে করে, হ্যাঁ, এটাও হতে পারে। নিবন্ধন বাতিল আর পার্টি নিষিদ্ধ হওয়া, এটা কিন্তু
এদিকে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার রেডিও তেহরানকে বলেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর বিধান অনুসারে দলটির নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন।
এই যে শর্তগুলোর কারণে, যেমন উভয় নাগরিকের মধ্যে ধর্মীয় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে করতে হয়, এই শর্তগুলো কোন ভঙ্গ করে
যেহেতু দল হিসেবে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয়নি, আইনের সেই ফাঁক গুলে তাদের লোকজন চাইলে নতুন দলের জন্য নিবন্ধনের আবেদন করতে পারেন।
জামাত ইসলাম বা জামাত ইসলামে বলতে তো আসলে দলের বিচারটা আমরা যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে দলের বিচার করতে পারি, এখানে এই যে একটা আইনের ফাঁক থেকে গেছে সেখানে কিছু বাধা নেই।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শ্রোতাদের সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু।
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকেই আমাদের অনুষ্ঠান শুনছো সবাই ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে আসর সাজিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আমাদের আজকের অনুষ্ঠানটিও গ্রন্থনা ও প্রযোজনা করেছেন সহকর্মী আশরাফুর রহমান।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ইসলামের মূল স্তম্ভগুলোর মধ্যে জাকাত অন্যতম। জাকাত আদায় করা সচ্ছল মুসলমানদের প্রতি সৃষ্টিকর্তার অলঙ্ঘনীয় নির্দেশ। কোনো মুসলমানের স্বেচ্ছায় ও সজ্ঞানে এর নির্দেশ অমান্য করার অর্থই হল আল্লাহ ও তাঁর রাসূলের অমান্য করা।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা সত্যে বিশ্বাস করে, সৎকর্ম করে, নামাজ কায়েম করে, জাকাত আদায় করে, তাদের প্রতিফল তাদের প্রতিপালকের কাছে সংরক্ষিত, তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না।
জাকাতের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার উম্মত কল্যাণের উপর থাকবে ততক্ষণ তারা প্রতারণা করবে না, আমানত ফেরত দেবে এবং জাকাত দেবে। কিন্তু যদি তারা এর দায়িত্বগুলো পালন না করে তাহলে তারা দুর্ভিক্ষ ও অভাবের মধ্যে পড়বে।
বন্ধুরা, আজকের আসরে আমরা এমন এক ধনাঢ্য ব্যক্তির গল্প শোনাব যার কাহিনী পবিত্র কোরআনের সূরা কাসাসে উল্লেখ আছে। ধনী হবার পরও সে জাকাত দিতে অস্বীকার করায় মহান আল্লাহর ইচ্ছায় প্রচণ্ড ভূমিকম্পে তার প্রাসাদ ও ধন সম্পদ ধ্বংস হয়ে যায়। ওই সীমাহীন কৃপণ ব্যক্তির নাম কারুন। কারুনের কাহিনী শোনানোর আগে জাকাত নিয়ে কবি কাজী নজরুল ইসলামের একটি গান শোনা যাক।
দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দে জাকাত তোরা দে রে জাকাত। দেখ পাক কুরআন শোন নবীজির ফরমান, দেখ পাক কুরআন শোন নবীজির ফরমান, ভোগের তরে আসে হি দুনিয়ায় মুসলমান, ভোগের তরে আসে হি দুনিয়ায় মুসলমান, দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত।
শিশুশিল্পী আব্দুল্লাহ আল হিশামের কণ্ঠে বিখ্যাত গানটি শুনলে বন্ধুরা, এবার আমরা জাকাত দিতে অস্বীকার করায় কারুনের কি পরিণতি হয়েছিল সেই ঐতিহাসিক ঘটনাটি শোনাব।
ফেরাউন দ্বিতীয় রামেসিসের জামানায় বনি ইসরায়েল সম্প্রদায়ের প্রায় 12 লাখ লোক মিশরের রাজধানী এবং এর আশপাশের এলাকায় বাস করত। ওদের বেশিরভাগ লোকই ছিল মিশরীয় ভূমিপুত্র কিপ্তিদের কৃতদাস বা কৃতদাসী, যারা শত শত বছর ধরে ক্রমাগতভাবে নির্যাতিত হয়ে আসছিল তাদের পূর্বপুরুষদের নাফরমানের দায় শোধ করার জন্য। তাদের দুর্ভোগ দুর্দশার মাত্রা যখন চরমে পৌঁছল তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোয়ার এল। তিনি বনি ইসরায়েলদের উদ্ধারের জন্য হজরত মুসা আলাইহি সালাম ও তার ভাই হজরত হারুন আলাইহি সালামকে নবী হিসেবে মনোনীত করেন এবং বিশেষ কিছু অলৌকিক ক্ষমতা দিয়ে ফেরাউন দ্বিতীয় রামেসিসের দরবারে পাঠান। পবিত্র কোরআন এবং খ্রিস্টানদের বাইবেল সহ বিভিন্ন ধর্মগ্রন্থে হজরত মুসা আলাইহি সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা সে ব্যাপারে বিস্তারিত না বলে হযরত মুসার নিকটাত্মীয় এবং বনি ইসরায়েলীদের অন্যতম সর্দার কারুনের প্রসঙ্গে আলোচনা করব।
কারুন বাহ্যিকভাবে মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেছিল। সে প্রার্থনা করত এবং তাওরাত থেকে আবৃত্তিও করত, তবে ভেতরে ভেতরে সে ছিল মুনাফিক, ঈমান ছিল ঠুনকো আর দুর্বল। সত্যিকার অর্থে তার বিশ্বাস মজবুত ছিল না, শুধু চাইতো মানুষ তাকে ভালো বলুক যেন সে তাদের ধোঁকা দিতে পারে।
প্রকৃতপক্ষে ইসলামের উদ্দেশ্য হচ্ছে সমাজের কোন স্থানে যেন ধন সম্পদ পুঞ্জীভূত না হয়ে ওঠে। যারা প্রয়োজন অতিরিক্ত যথেষ্ট পরিমাণ ধন সম্পদের অধিকারী হয়েছে তারা যেন তা জমা না করে রাখে, ব্যয় করা বন্ধ না করে দেয়, বরং তা এমনভাবে ব্যয় করে যার ফলে সমাজের আবর্তিত সম্পদ থেকে যেন বঞ্চিতরা জীবিকা অর্জন করতে পারে। এ লক্ষ্যে নির্দিষ্ট পরিমাণ অংশ লোকদের কাছ থেকে নেয়াই হচ্ছে জাকাত।
মৌসুমের শুরুতে কারুন কৃষকদের কাছ থেকে কম দামে ফসল কিনে নিত, আর পরে ওই কৃষকদের কাছেই তা বেশি দরে বিক্রি করত। মোট কথা, লেনদেনে সে সব সময় অসাধু এবং পুরো মাত্রায় অবিচারী। সে অতিরিক্ত সুদে ঋণ দিত এবং মানুষকে যত পারত শোষণ করত।
এভাবে কারণ অনেক সম্পদের মালিক হল, আর সে তারে সম্পদকে ভালোবাসত সবচেয়ে বেশি। কারণ আসলে আল্লাহর ইবাদত করত না, কারণ সে সত্যিকার অর্থে অর্থকড়ির পূজা করত। কারণ আনন্দ আর ভোগবিলাসে তার টাকা খরচ করত। সে বড় বড় সুন্দর প্রাসাদ তৈরি করল, সেগুলো দেয়াল ও দরজায় মূল্যবান পাথর স্বর্ণ দিয়ে অলঙ্কৃত করল। এমনকি ঘোড়া আর উট সাজাতেও সে স্বর্ণ ও মূল্যবান পাথর ব্যবহার করল। তার শত শত দাস দাসী ছিল, তাদের সাথে খারাপ আচরণ করত। সে তার সামনে তাদেরকে ভুলুণ্ঠিত হতে বাধ্য করত। যে পথ দিয়ে সে হেঁটে গেছে সেই জায়গায় চুমু দিতে বাধ্য করত।
প্রায় জ্ঞানী ইমানদার ব্যক্তিবর্গ তাকে উপদেশ দিত, ভৎসনা করত, বলতো, হে কারুন, এসব ধন সম্পদ বাগান কি কাজে আসবে? কেন তুমি লোকদের শোষণ করো? বিচার দিবসে তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? কেন তুমি মানুষের অধিকার পদদলিত করো? কেন গরিব অভাবে মানুষকে সাহায্য করো না? কেন পরকালের জন্য কাজ করছো না? সময় থাকতে কল্যাণের পথে চলো। কিন্তু কারুনের মন গর্ব অহংকারে পূর্ণ। উত্তরে সে বলত, আমি কিভাবে আমার টাকা পয়সা খরচ করব তা আমার ব্যাপার, অন্য কারো নয়।
একটি সুন্দর দিন কারুন তার সবচেয়ে আকর্ষণীয় পোশাকে সজ্জিত হয়ে তার সবচেয়ে সুন্দর ঘোড়ার পিঠে চড়ে প্রাসাদ ত্যাগ করল। তার সাথে চাকর বাকরের বড় একটি দল চলল। লোকেরা পথ চলার সময় তাকে দেখে থামল এবং তার শান সজ্ঞা তাকিয়ে দেখল। আবার অনেকে এত স্বর্ণ ও মূল্যবান পাথর দেখে তার নিন্দা করল। যারা আরো বেশি অজ্ঞ তারা তাকে কুর্নিশ করল, বলল, কারণ কি সৌভাগ্যবান, তার কত ধন সম্পদ, তার জীবনটা কত ভালো আর কত সফল সে, আমরাও যদি কারণের মতো হতে পারতাম।
এসব অজ্ঞ মূর্খ লোককে দেখে জ্ঞানী ইমানদার লোকেরা আফসোস করত, তাদের তিরস্কারও করত। তারা বলতো, এটা ভেবো না যে ধন সম্পদের মাঝে সাফল্য নিহিত। কেন তোমরা কারুনকে কর্নিশ করছ? একজন অত্যাচারী লোককে তোমরা কি করে সম্মান জানাতে পারো?
একদিন মুসা আলাইহিসালাম আল্লাহর নির্দেশ পেলেন ধনী লোকদের জানিয়ে দেবার জন্য যে তাদেরকে অবশ্যই জাকাত প্রদান করতে হবে। মুসা আলাইহিসালাম এ নির্দেশ পালন করলেন এবং ধনীদের জানিয়ে দিলেন যে এখন থেকে তাদেরকে জাকাত প্রদান করতে হবে। মুসা আলাইহিসালাম যাদেরকে এ বাণী পৌঁছে দিলেন কারণও তাদেরই অন্তর্ভুক্ত।
মুসা আলাইহিসালাম যা বলেছেন তা শুনে কারুন রাগে ফেটে পড়ল। তুমি জাকাত বলে কি বোঝাচ্ছ? আমি কেন অন্যদের আমার সম্পদ দেব? তারা কাজ করে টাকা উপার্জন করবে যেমন আমি করেছি।
এর জবাবে মুসা আলাইহিসসালাম বললেন, জাকাত মানে এ অঢেল সম্পদ থেকে গরিব ও অসহায় মানুষদের কিছু দিয়ে দেয়া যেন তারা বাঁচতে পারে। তুমি তাদের শহরে বাস করো, তাদের সমাজে থাকো এবং তাদের মাধ্যমেই তোমার এ সম্পদ গড়েছ। তাদের সাহায্য ছাড়া তুমি এত সম্পদ গড়ে তুলতে পারতে না।
মুসা আল ইসলামের যুক্তিসঙ্গত উপদেশ কারুন কানে নিল না, বরং উদ্ধত স্বরে সে জবাব দিল, মুসা, তুমি এসব কি বলছ? জাকাত আবার কি? আমরা তোমার কথা বিশ্বাস করে কি ভুল করলাম, উপাসনা করে পাপ করলাম যে এখন আমাদের কর দিতে হবে?
ধৈর্য বিনয় সহকারে মুসা আলাইহিসসালাম তার কথা শুনলেন, তারপর জবাব দিলেন, হে কারণ, আমি আমার জন্য জাকাত নিচ্ছি না, বরং সমাজের সেবার জন্য এবং দরিদ্রদের সহায়তার জন্য নিচ্ছি। এটা আল্লাহর নির্দেশ। যদি তুমি উপাসনা করো তাহলে জাকাতও দিতে হবে, কারণ উপাসনা করে জাকাত অস্বীকার করলে তোমার উপাসনা বিফল হয়ে যাবে।
কিন্তু মুসা আলাইহিসসালামের উপদেশ সত্ত্বেও কারণ তার সম্পদের জাকাত দিতে অস্বীকার করল এবং সে মুসা আলাইহিসসালামের শত্রু হয়ে গেল ও তাকে গাল মন্দ করল। ফলে মুসা আলাইহিসসালাম হতাশ হলেন এবং এই লোভী অত্যাচারের সকল দুষ্কর্মের প্রতিদান দেবার জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন।
আল্লাহর আদেশে একটি ভূমিকম্প হল, পৃথিবী কেঁপে উঠল এবং একটি মাত্র মুহূর্তে কারণের সবগুলো প্রাসাদ ধ্বংস হয়ে গেল। এই ভূমিকম্প সকল সম্পদ সহ কারণকেও গ্রাস করল এবং এভাবে এক অত্যাচারের লোভ আর অত্যাচারের পরিসমাপ্তি ঘটল।
এভাবে কারণ শূন্য হাতে পরকালে চলে গেল। তার সকল দুষ্কর্মের প্রতিফল পাবার জন্য পরকালে পীড়াদায়ক যন্ত্রণা ভোগ করার জন্য, যা অত্যন্ত তীব্র এবং চিরস্থায়ী।
যারা কারণকে সফল ভেবেছিল, তার মতো সম্পদশালী হবার আশা করেছিল, ভূমিকম্পের পর তারাও তাদের ভুল বুঝতে পারল এবং অনুতপ্ত হল। তারা এভাবে বলল, কি ভয়ানক পরিণতি! কারণ তার সব সম্পদ হারালো এবং পাপী রূপে শূন্য হাতে পরকালে চলে গেল, আর সেখানে সে তার সব অসৎ কাজের পুরো মাত্রার প্রতিফল ভোগ করবে।
বন্ধুরা, এই ঘটনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সম্পদ সম্পত্তি এককভাবে কোনো ব্যক্তিকে সফল করতে পারে না। মানুষকে যা সফল করে তোলে তা হল আল্লাহতে বিশ্বাস স্থাপন এবং ঐশী নির্দেশাবলী মেনে চলা।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটি কাওয়ালি, হে কামলিওয়ালা। শিরোনামের কাওয়ালিটি লিখেছেন কে এম মনির হুসাইন, সুর করেছেন গোলাম মাওলা, আর গেয়েছে নারায়ণগঞ্জের শিশু শিল্পী হুমাইরা আফরিন এরা ও তার সঙ্গীরা।
বন্ধুরা, তোমরা কাওয়ালিটি শুনতে থাকো আর আমরা বিদায় নিই রংধনুর আজকের আসর থেকে।
ও কমলিওয়ালা, ও কমলিওয়ালা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আজ 27 অক্টোবর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে ঢাকার কয়েকটি খবরের শিরোনাম। মতামত, আত্মবিশ্বাস হারানো ইসি কি মেরুদণ্ড খুঁজছে? প্রথম আলো। ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে 80 লাখ টাকা আত্মসাত, অতঃপর বাংলাদেশ প্রতিদিন। একজন চোরের সরল স্বীকারোক্তি, চাউলগুলো চুরি করতে পারলে বিক্রি করে বাচ্চার দুধ কিনতাম, মানব জমিন। ট্রাক ভ্যানের পেটে মেয়র আনিসুল হক সড়ক যুগান্তর। নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর সম্ভাবনা নেই, আইনমন্ত্রী ইত্তেফাক। রিজার্ভের টাকা গেছে পায়রা বন্দরে খাদ্য কেনায়, প্রধানমন্ত্রী। কালের কণ্ঠ, কলকাতা শিরোনাম। পর্ণ দেখে মনে শয়তান ডেকে আনছেন যাজক নানরা, বিস্ফোরক দাবি পোপের, সংবাদ প্রতিদিন। ব্যক্তিগত কারণ দর্শী এড়ালেন ইডির হাজিরা, দিল্লি গেলেন না অনুব্রত কন্যা। আজকাল উত্তাপ বাড়ানোর যন্ত্রে ঝলসে মৃত্যু সদ্য জাতের আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবারে বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, IMF এর ঋণ পাওয়ার সিদ্ধান্ত 2 সপ্তাহের মধ্যেই, একথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণের এই সম্ভাবনাকে কিভাবে দেখছেন? দেশের সংকট সমাধানে কতটা ভূমিকা রাখবে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF থেকে $450 কোটি ঋণ পাবে। এটি সম্ভবত বাংলাদেশে যারা এই মুহূর্তে শাসক শ্রেণী আছে বা শাসক শ্রেণীদের খুব কাছাকাছি অবস্থান করে, তাদের জন্য এই সংবাদটি বেশ একটা ভালো খবর। কিন্তু আমার মতো অনেকের কাছেই এই খবরটি খুব একটা উচ্ছ্বাসের নয়, এই কারণে যে ঋণ করে ঘি ভাত খাওয়ার কোনো অর্থ হয় না। তবে এটি ঠিক যে আধুনিক বিশ্বে লেনদেন, ঋণ, দায়দেনা পরিশোধ সবই চলে, উন্নতির জন্য এগুলো করতে হয়। কিন্তু গোল বেঁধেছে সেই জায়গায় যখন দেশের রিজার্ভের অর্থ চুরি হয়ে যায়, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে স্বীকার করা হয়েছে, তথ্য রয়েছে, তখন এই সমস্ত নতুন ঋণ আমাদের জন্য ঘাড়ের বোঝা বলে গণ্য হয়। এই টাকা নতুন করে যে উন্নয়নের কাজে লাগবে তার নিশ্চয়তাও অনেকে পান না। ফলে এই ঋণ নিয়ে আসলে আমার ব্যক্তিগতভাবে কোনো উচ্ছ্বাস নেই। আর এই অর্থ বাংলাদেশের চলমান সংকটে কতটা ভূমিকা রাখতে পারবে সেই প্রশ্নের জবাবে বলবো যে অনেক বড় ভূমিকা রাখার কথা না, মাত্র $450 কোটি। সংকটটা যতটা গভীরে, এই অর্থ সেই গভীরতার প্রান্ত সীমায় পৌঁছাতে পারবে আমার মনে হয় না।
ইরানের শিরাজ শহরের একটি মাজারে সন্ত্রাসী হামলা হয়েছে যাতে মারা গেছেন 15 জন। এ বিষয়ে প্রেসিডেন্ট রাইসি বলেছেন সন্ত্রাসী হামলায় জড়িতদের কঠোর জবাব দেয়া হবে। প্রশ্ন হচ্ছে কেন এই হামলা এবং ইরান কি জবাব দেবে বলে মনে হয়?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিরাজ শহরে গতকাল সন্ধ্যার দিকে বড় রকমের একটি হামলা হয়েছে, গণভাবে গুলি বর্ষণের ঘটনা, এবং গণমাধ্যমের যে খবর তাতে দেখেছি যে এটি একজন ওহাবি তাকফিরি সন্ত্রাসী মাজারে হামলা চালিয়েছে। এই ঘটনায় আমরা কঠোরভাবে নিন্দা জানাবো, দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করছি। পাশাপাশি ইরানের যে সমস্ত মানুষ এই ঘটনায় ভিক্টিম তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, তাদের প্রতি সান্ত্বনা জানাচ্ছি। এই ধরনের ঘটনা ঘটানোর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। একটি কারণ হচ্ছে যে ইরানে যে শান্তিপূর্ণ ধর্ম পালনের যে ব্যাপার, এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা শত্রুদের অনেক আগে থেকেই ছিল, সেই চেষ্টা তারা করে আসছে। পাশাপাশি ইরানের সমাজের যে শান্তি বিরাজ করছে সারা বিশ্বে, যখন নানা রকমের অশান্তি বিশৃঙ্খলা, তখন ইরানি সমাজে যে শান্তি, সেই সমাজকে অস্থিতিশীল করার একটা চেষ্টা এটা হতে পারে। এছাড়া এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধ, যেখানে ইরানের ভূমিকা নিয়ে নানা রকমের প্রশ্ন তোলা হচ্ছে, পরমাণু আলোচনা রয়েছে যেখানে পাশ্চাত্য আসলে ইরানের যুক্তির কাছে টিকতেই পারছে না, তখন ইরানকে কাবু করার চেষ্টা, দুর্বল করে চুক্তির প্রতি নতজন করার একটা চেষ্টা, এরকম নানান রকমের সমীকরণ থাকতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলের যে পরিবর্তন আসতে যাচ্ছে বলে আমরা ধারণা করছি বা আশা করছি, সেই জায়গায় ইরানের অবস্থান অত্যন্ত শক্তিশালী। ইরানকে চেপে ধরে কিভাবে আঞ্চলিক রাজনীতিতে অনেকটা দুর্বল করা যায় এবং ইরানের কাছ থেকে সুবিধা আদায় করা যায়, এরকম নানা হিসাব এখানে থাকতে পারে। যে হিসাবই থাকুক না কেন, এই যে ঘৃণ্য সন্ত্রাসী তৎপরতা, এর নিন্দা জানায়, এটি নিন্দার যোগ্য, এটি গ্রহণযোগ্য নয়।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। উত্তাপ বাড়ানোর যন্ত্রে ঝলসে মৃত্যু সদ্যজাতের, গাফিলাতির অভিযোগে বরখাস্ত 2 নার্স। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে ঘটনাটি রাজস্থানের। মহাত্মা গান্ধী সরকারি হাসপাতালে নবজাতকদের ICU বুধবার সকালে মৃত্যু হয়েছে এক সদ্যজাত শিশুকন্যার। হাসপাতালে কর্তব্যরত 2 নার্সকে বরখাস্ত করা হয়েছে। সরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলাতির অভিযোগে সরব প্রসূতির পরিবার। ওই একই হাসপাতালে আরও এক শিশু ওয়ার্মারের উত্তাপের কারণে অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ। পর্ণ দেখে মনে শয়তান ডেকে আনছেন যাজক নানরা, বিস্ফোরক দাবি পোপের, সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে। পর্ণ দেখার প্রবণতা নিয়ে এবার মুখ খুললেন পোপ ফ্রান্সিস। একটি আলোচনা সভায় তিনি বললেন বিশ্বজুড়ে বহু মানুষই পর্ণের প্রতি আসক্ত, তার বাইরে নন ক্রিশ্চিয়ান ধর্মযাজকরাও। ঈশ্বরের উদ্দেশ্যে নিজের জীবন সমর্পণ করে দেওয়ার ব্রত নিয়েও এই ধরনের ছবি দেখার অর্থ নিজের মনে শয়তানকে প্রবেশ করতে দেয়া। সেই জন্যে আগামী দিনের ধর্মযাজকদের উদ্দেশ্যে তার বার্তা, এই ধরনের ছবি দেখার অভ্যাস দূর করতে হবে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের প্রভাব নিয়ে একটি আলোচনা সভায় অংশ নিয়ে পোপ ফ্রান্সিস এসব কথা বলেন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই কুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। চীন বলেছে দেশটি নিজের পরিপূর্ণ একীভূতকরণের লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। নিজের একীভূতকরণের মাধ্যমে বেইজিং সাধারণত তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে একীভূত করার কথা বুঝিয়ে থাকে। ইহুদিবাদী ইসরায়েল আবারও সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে ইসরায়েল সিরিয়ায় তিন দফা এ ধরনের আগ্রাসন চালাল। ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তার সরকার দেশটির জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটে চূড়ান্তভাবে আস্থা ভোটে বিজয়ী হয়েছেন। এর আগে মঙ্গলবার একই প্রক্রিয়ায় সংসদের নিম্নকক্ষে বিজয়ী হন মেলোনি। ইরানের শিরাজ শহরের একটি মাজারে সন্ত্রাসী হামলায় ১৫ জন শহীদ, কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেন সর্বোচ্চ নেতা। হামলায় জড়িতরা বিনা বিচারে পার পাবে না প্রেসিডেন্ট রাইসির ঘোষণা, সেনাপ্রধান বললেন প্রতিশোধ নেওয়া হবে। ইউক্রেন সীমান্তে রোমানিয়ায় ৪,৭০০ মার্কিন সেনা মোতায়েন, রাশিয়া বলছে মস্কোর জন্য বিরাট হুমকি সৃষ্টি হয়েছে। এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কেউ খেয়ে ফেলেনি, দেশের উন্নয়নের জন্য ফান্ড গঠন করা হয়েছে বলেছেন শেখ হাসিনা। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার এখনকার মতো এখানে বিদায় চাচ্ছি। খুদা হাফেজ।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։